कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट विश्वास श्रीमद्भक्ति प्रज्ञान केशव गोस्वामी प्रभु श्रीचरणे আমার অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। তদনন্তর সারস্বত গৌড়ীয় বৈষ্ণববৃন্দে শ্রীচরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি। সুধী সজ্জন মন্ডলী মাতৃমন্ডলী, আজ আমরা বলাইপণ্ডা নামক স্থানে শ্রীচৈতন্য মহাপ্রভু শুভ পঞ্চশততম আবির্ভাব উপলক্ষে সনাতন ধর্মসভায় উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আমার পক্ষে সুযোগ কিছু ভগবৎ কথা কীর্তন হরিকথা কীর্তন করা, এই সুযোগ পাওয়ার জন্য সর্বপ্রথমেই আমাকে এই ধর্মসভার যারা উদ্যোক্তা তা দিয়েছে সর্বপ্রথমে ধন্যবাদ জানাই। ভগবৎ কথা হরিকথা শ্রবণ কীর্তন স্মরণ সবটারই বিশেষ ক্ষেত্র রয়েছে। ভাগবত বলছেন শ্রুতানুপঠিতাধ্যায়ত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহী, এই সনাতন ধর্ম আত্মধর্ম নিত্য ধর্ম ভাগবত ধর্ম যিনি শ্রবণ করবেন যিনি স্মরণ করবেন যিনি অনুমোদন করবেন সকলের পক্ষেই কল্যাণ এবং বিশেষ সৌভাগ্যের কথা। তাই সর্বপ্রথমে এই ধর্মসভার উদ্যোক্তাগণকে ধন্যবাদ জানিয়েই আমি আমার বক্তব্য আরম্ভ করি। আজ আমাদের বক্তব্য বিষয়ে সনাতন ধর্ম ও বিশ্বমৈত্রী। আলোচনা করতে গেলে সর্বপ্রথমেই সনাতন ধর্ম কি সে সম্বন্ধে কিছু আলোচনা করার প্রয়োজন। আমার পূর্ববর্তী ভক্তি মহোদয়ের নিকট আপনারা সনাতন ধর্মতত্ত্ব কিছু অবগত হয়েছেন, তথাপি আমাকে কিছু বলতে হয়। সনাতন ধর্ম ব্যাখ্যা করতে গেলে পাশাপাশি অসনাতন ধর্ম কোনটা তাও আলোচনা করার প্রয়োজন হয়। সমস্ত শাস্ত্র বেদোপনিষদ গীতা ভাগবত রামায়ণ মহাভারত ইত্যাদি আলোচনা করতে গেলেও একটা বিষয় সুস্পষ্ট, প্রতিটি গ্রন্থে অন্যায় এবং ব্যতিরেক ভাবে শাস্ত্র কথা আলোচিত হয়েছে। নিখিল শাস্ত্রের আর বাক্য অন্যায়মুখী এবং ব্যতিরেকমুখী দুটি বিষয়ে আলোচনা করা হয়েছে। অন্যায়মুখী আলোচনা স্মর্তব্য সততং বিষ্ণুম, ভগবানকে সব সময় স্মৃতি পথে রাখতে হবে আমাদের। আর ব্যতিরেকমুখী আলোচনা সেই ভগবানকে কখনোই ভুললে চলবে না। এই সমস্ত শাস্ত্র এই মূল অন্যায় এবং ব্যতিরেক আলোচনা নিয়েই সংগঠিত হয়েছে। আমরা যখনই কোনো সত্য সিদ্ধান্ত আলোচনা করি, তখনই এই দুটো দিক নিয়েই আমাদের আলোচনা করবার প্রয়োজন হয়। আমরা এটা শিখছি কোথা থেকে, পাচ্ছি কোথা থেকে? আদৌ নারায়ণ ভগবান, তিনি লোকপিতামহ ব্রহ্মাকে চতুশ্লোকী ভাগবত উপদেশ করেছিলেন। ব্রহ্মা নারদ ঋষিকে সেই ভাগবত উপদেশ করেন এবং নারদ ঋষি পরবর্তীকালে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে সেই সনাতন ধর্মতত্ত্ব উপদেশ করেছিলেন। সেই চতুশ্লোকী ভাগবতেরই শেষের দিকে দেখা যায় শাস্ত্র আমরা কিভাবে আলোচনা করব বা ধর্মতত্ত্ব আমরা কিভাবে আলোচনা করব তার তরিকা জানিয়েছেন। সেখানে বলছেন, এতাবদেব জিজ্ঞাস্যন তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনঃ অন্যয় ব্যতিরেকাভ্যাম যত সৎ সর্বত্র সর্বদা। এই সনাতন ধর্মতত্ত্ব অন্যয় মুখে এবং ব্যতিরেক মুখে আলোচনা করতে হবে, অর্থাৎ বিধি এবং নিষেধ, নিষেধাত্মক শাস্ত্র দুই দিকে আলোচনা করতে হবে। উদাহরণ দেওয়া যায়, ভাগবত বলছেন, তত দুঃসঙ্গম সৃজ্য সৎসুসজ্জিত বুদ্ধিমান। দুঃসঙ্গ পরিত্যাগ কর, এটা হল নিষেধাত্মক উপদেশ শাস্ত্রে। আর অন্যায়মুখী উপদেশ, সৎসুসজ্জিত বুদ্ধিমান সাধুসঙ্গ গ্রহণ কর, এটা হলো অন্যায়মুখী উপদেশ। সুতরাং নিখিল শাস্ত্র এইভাবে বিধি নিষেধাত্মক বলেই আমরা শাস্ত্রে জানতে পারছি। তো সনাতন ধর্ম মানে নিত্য শুদ্ধ অপরিবর্তিত, এইসব অর্থ হয় সনাতন ধর্মের। আমরা সংসারে বসবাস করছি, বহু সময় আমরা কিছু মত পার্থক্য স্থাপন করি বক্তব্যের মধ্যে। সাধারণ মানুষ আমরা সবাই বলতে চাই যে আমরা ত্যাগ স্বীকার করতে অপারক। আমরা গৃহী, সাধারণ গৃহী, সুতরাং ধর্ম জীবন যাপন করতে গেলে যে ত্যাগ স্বীকারের প্রয়োজন হয় ওটুকু আমরা পারি না, এটা প্রায়ই বলে থাকি। কিন্তু সনাতন শাস্ত্র বলছেন, চার বর্ণী এবং চার আশ্রমী, এরা সবাই শাস্ত্রের একই আইন কানুন মানতে বাধ্য আছে। এমনকি যারা এই চার বর্ণ এবং চার আশ্রমের বহির্ভূত, তারাও যদি ঈশ্বরের ভজন সাধন করতে চান তাহলেও তাদেরও এই সনাতন ধর্মের যে নীতি আদর্শ আছে তা পালন করলে পরে সর্বাঙ্গ সুন্দর হয়। সুতরাং সেখানে গৃহীর জন্য পৃথক ব্যবস্থা এবং অন্যান্য বর্ণী জন্য পৃথক ব্যবস্থা এমন কোন কথা লেখা হয়নি। চৈতন্য মহাপ্রভুর উক্তিতেই পাওয়া যায়, তিনি বলছেন, গৃহস্থ বৈরাগী দুহে বলে গোড়া রায়, দেখো নাম বিনা যেন দিন নাহি যায়। একই ব্যবস্থা ধর্মযাজনের ক্ষেত্রে। আর সেখানে অধিকার নির্ণয় করছেন কি, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, এইটাই হলো সকলের মূল অধিকার। যেখানে বলছেন, দিনের অধিক দয়া করেন ভগবান, পণ্ডিত কুলিন্ধনীর বড় অভিমান। এখানে দিনকে, যার খাওয়া পড়ার কষ্ট হচ্ছে তাকেই দিন বলা হয়নি। দিন অর্থে কৃপণ, কৃপণকে আত্মকল্যাণ চিন্তা করতে যারা পরাণমুখ, তাদেরই বললেন কৃপণ বা দীন। তো ভগবানের দয়া অধিক তাদের প্রতি যারা অতাত্ত্বিক জন, তত্ত্বজ্ঞান লাভ করেননি কিন্তু আগ্রহ আছে, ইচ্ছা আছে, আমি জানব, শিখব, বুঝব, তাদের প্রতি দয়া অধিক। ক্ষেত্র বিচার করছেন, তত্ত্বদর্শন কে লাভ করবেন? এই সনাতন ধর্মতত্ত্ব আমরা শুধু শুনে রাখব তা নয়, যদি উদ্দেশ্য হয় শুনতে ভালো লাগে শাস্ত্রের কথা, আখ্যান উপাখ্যান কিছু শুনে রাখি, তাতে মঙ্গলের সম্ভাবনা খুব কম। চৈতন্য মহাপ্রভু বলছেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। এইটাই হল বাস্তব প্র্যাকটিক্যাল, সেই জিনিসটাই আমাদের শাস্ত্রে রয়েছে। কোন জিনিস ভালো কথা শুনলাম আমি, শুনে চুপ করে থাকলে যথেষ্ট হচ্ছে না, সেই জিনিস নিজের জীবনে আচরণ করতে হবে, এবং সেই আচরণ আর দশজন যদি নেন সকলেরই কল্যাণ। সনাতন ধর্মে এই বিষয় উদ্দিষ্ট উপদিষ্ট হয়েছে। সনাতন ধর্মে অন্য কেউ করুক, আমি শুধু শুনি বা বলি তা হবে না, সেটা বাস্তব। ডোন্ট ফলো মি বাট ফলো মাই ওয়ার্ডস, এই কথা চলবে না। সনাতন ধর্মের কথা এটা নয়, আমি যা বলছি তাই শোনো, আমি যা করি অন্যায় করি তা করো না, এ কথা জগতে বিকবে না। কেন? যুক্তিবাদী দুনিয়া, তারা যুক্তি ছাড়া কোনো কথাই বুঝতে চান না। সুতরাং তাই যখনই কিছু আমাদের বলতে হবে যুক্তি তার পিছনে থাকা চাই। সনাতন শাস্ত্র তাই বলছেন, যুক্তিকে মেনে নাও, কিন্তু সে যুক্তিটা কানা যুক্তি নয়, যাকে বলা হয়েছে শাস্ত্রীয় যুক্তি, তত্ত্ব সিদ্ধান্ত। তত্ত্ব সিদ্ধান্ত কাকে বলা হবে? ইউনিভার্সাল ট্রুথ, অ্যাক্সিওমেটিক ট্রুথ, নিত্য সত্য, বাস্তব সত্য, তাকেই বলা হয়েছে তত্ত্ব সিদ্ধান্ত। সেটা কখনই বদলে যায় না, আজ একরকম পরে আর একরকম, এ জিনিস কখনই হয় না। ঋষিগণের যে উপদেশ রয়েছে তার ভিতরে আমরা দেখতে পাই, ঋষিগণ বলছেন কর্ম তিনটা সাধারণত, যদিও ধর্ম অনন্ত। এখানে ধর্ম শব্দ ব্যবহার হল ধর্ম, অধর্ম, বিধর্ম, কুধর্ম ইত্যাদি সব মিলিয়ে। বাস্তব ধর্ম এক, কিন্তু সাধারণভাবে আমরা যে জগতে বাস করছি এখানে তিনটে ধর্ম দেখতে পাওয়া যায়। শরীরধারী দেহধারী আমরা, সুতরাং দেহের একটা ধর্ম আছে, প্রত্যেকেরই মন একটা আছে, মনঃষষ্ঠান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি, মনের একটা ধর্ম আছে, আর আছে আত্মা, আত্মধর্ম। এই তিনটাকে নিয়ে সমস্ত শাস্ত্রে বেশ সুন্দরভাবে বিচার করা হয়েছে। ঋষিগণের যে উপদেশ শাস্ত্রে, ঋষিগণ প্রথমেই বলছেন শরীর আদ্যং খলু ধর্ম সাধনং, ধর্ম সাধন করতে গেলে, ধর্ম যাজন করতে গেলে প্রথমে শরীরটাকে সুস্থ রাখতে হয়। জড় শরীরটাকে সুস্থ রাখতে গেলে অন্নপানাদি অন্ন ব্যঞ্জন আদি দিতে হয় তাকে। মনটাকে যদি সুস্থ রাখতে চাই, জড় বিষয়ে কথা যদি আলোচনা হয় মনটা খুশি থাকে, সুস্থ হয়, কিন্তু তাতে আত্মকল্যাণ লাভ হয় না। তৃতীয় কথা, শরীর যা নিচ্ছে, মন যেটা নিচ্ছে, আত্মা সেটা নেয় না। যে কথা শুনবার জন্য আপনারা এখানে সমবেত হয়েছেন, এটা আত্মকল্যাণজনক কথা, তারই নাম হল আত্মার খোরাক। হরি কথা, ভগবত কথা, শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা কথা, এ কথা শ্রবণ কীর্তন স্মরণ অনুশীলন করলে আত্মা প্রসন্নতা লাভ করে। জয় আত্মা সম্প্রসীদতি। সুতরাং সেই সনাতন ধর্মের কথা আমাদের শাস্ত্রে বিশেষভাবে বর্ণিত হয়েছে। যতদিন পর্যন্ত আমরা দেহ মন ধর্মে আবদ্ধ থাকব, ততদিন পর্যন্ত আত্মকল্যাণ চিন্তা করা সম্ভবপর হয় না। যেহেতু ঋষিগণ বলে গেছেন শরীরটাকে সুস্থ রাখতে হবে, সুতরাং তারই সুযোগ সুবিধা নিয়ে আমরা শরীরটাকেই সুস্থ রাখছি, কিন্তু পরবর্তী যে ব্যবস্থা সেটা গ্রহণ করছি। ঋষিগণের উক্তিতে রয়েছে, তোমরা সাধন ভজন করো, হরি ভজন করো, সেই জন্যই তোমাদের দেহ সুস্থ থাকা দরকার, মন সুস্থ থাকা দরকার, কিন্তু ব্যবস্থাটা তা হচ্ছে না। ভোর হলেই আমরা শুনতে পাই, ভোর হলেই আমরা শুনতে পাচ্ছি বহু বৃদ্ধ বৃদ্ধা স্নান করে আসছেন, অষ্টোত্তর শতনাম পড়তে পড়তে আসছেন। দুটো লাইন তার ভিতরে বিশেষ লক্ষ্য করবার বিষয়। বলছেন যেখানে, কৃষ্ণ ভজিবার্তরে সংসারে আইন, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কথাটা বিচার করবার, এই সংসারে কেন এসেছি আমরা, এসে করছি কি, কি করা প্রয়োজন, খেয়ে থেকে পরে মরে গেলে পরে কোথায় যাচ্ছি, যাব কোথায়, এইসব প্রশ্নগুলি তত্ত্ব জিজ্ঞাসা। শাস্ত্র এগুলি নিয়ে বিচার করতে বলেছেন, এর উত্তর আসা চাই। আমরা খাবো কেন, তার উত্তর আমরা ভগবত স্মৃতি নিয়ে থাকব। পড়ব কেন, ভগবত স্মৃতি নিয়ে থাকব। আমরা বাস করব কেন, গৃহে বাস করব কেন, ভগবত স্মৃতি নিয়ে থাকব। সুতরাং উত্তরটা সব ক্ষেত্রে একই আসা চাই, তাহলে আমাদের দ্বারা কিছু সম্ভব, এবং সেই উত্তরটা আসবে পজিটিভ সাইডে, নেগেটিভ সাইডে নয়। আমরা আজ ভোগময় দুনিয়ায় বাস করছি, সবাই প্রায় চার্বাকের শিষ্য। আজকাল নাস্তিক চার্বাক তিনি ঠিকিয়ে গেলেন, খাও দাও ফুর্তি করো, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি। সনাতন শাস্ত্রের শিক্ষা তা নয়, আমাদের ঋষিগণের শিক্ষা তা নয়। পাশ্চাত্য দেশ তারা বলছেন, গড গিভ আস আওয়ার ডেইলি ব্রেড, হে ভগবান আমাদের রুজি রোজগার জোগাড় করে দাও, তুমি ভগবান তোমাকে মানতে পারি যদি আমাদের খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা, খাওয়া পড়ার যদি কিছু ব্যবস্থা করে দাও। এটাকে ঠিক শ্রদ্ধা বলে না। ছেলেমেয়েরা যদি গার্জিয়ানকে বলে যে, হে পিতামাতা আপনাদের পিতামাতা বলে মানতে পারি যদি আমাদের খাওয়া থাকা পড়ার ব্যবস্থার দায়িত্ব নিতে পারো, গার্জিয়ান তাকেই বলা হয় যারা সব দায়িত্ব নিয়ে বসে আছেন। সুতরাং এটা বলার কোনো প্রয়োজন হয় না। তথাপি অনেকে বলছি আমরা, ভগবান যদি আমাদের খাওয়া পড়ার যদি ব্যবস্থা কিছু করে দাও তাহলে তুমি ভগবান বলে কেউ আছো দয়া করে মানতে পারি, তা যদি না করো তোমাকে মানছি না। এইরূপ শর্তাধীন ভগবত শ্রদ্ধা বা ভগবত ভক্তি নয়, ঋষিগণ জানিয়েছেন এটা। ভগবানের সঙ্গে ভক্তের যে আন্তরদর্শন সেটি বাধ্যত এরূপ ভাবে যাচাই করা যায় না, সেটা কমার্শিয়াল ইন্টারেস্টের মধ্যে সীমিত সীমাবদ্ধ নয়। পার্থিব জগতের লেনদেনের সম্পর্ক ভক্তের সঙ্গে ভগবানের সঙ্গে নাই, উভয়েরই আন্তরদর্শন সেখানে প্রকাশিত হয়। সেই কথাই সনাতন ধর্মের কথা। সনাতন ধর্ম মানে জৈব ধর্ম, আত্মধর্ম, ভাগবত ধর্ম, এ একই কথা। সেই ধর্মের কথাই ঋষিগণ জানিয়েছেন, তারা অকিঞ্চিৎকর স্বভাবের কথা বিশ্ববাসীকে জানাতে বসেননি। ভগবানকে কি করে ভালোবাসা যায়? চ্যারিটি বিগিনস এট হোম, দান ধর্ম ঘর থেকে আরম্ভ হয়। আমি ঘরের লোককেই ভালোবাসতে পারি না অথচ আমি দেশের লোককে ভালোবাসতে যাচ্ছি, বিশ্ববাসীকে ভালোবাসতে যাচ্ছি, হবে না, ওটা হয় না। স্নেহ মায়া মমতা প্রথমে ঘরেই প্রদর্শিত হওয়া উচিত, তারপরে বাইরে। এই স্নেহ মমতার ক্ষেত্র বিচার করেছেন শাস্ত্র ভগবত কেন্দ্রিক। ভগবানকে যদি আমরা শ্রদ্ধা বিশ্বাস না করতে পারি, মানতে না পারি, তাহলে জগতের স্নেহ মায়া মমতা সবটাই নিষ্ফল। এই কথাই বলছেন। একটা গ্রামোফোন রেকর্ডের গান আপনারা সবাই শুনছেন, আমার সাধনা মিটিল আশা না পুরিল সকল পুরাই যায় মা, ও লাইনটা আমার বলবার কথা নয়। পৃথিবীর লোক ভালো তো বাসে না, ভালোবাসিতে জানে না, যেথা আছে ভালোবাসাবাসি সেই দেশে প্রাণ যেতে চায় মা, কথাটা আছে। ব্যাপারটা কি এখানে? বাস্তব সুখ শান্তি নাই, বাস্তব স্নেহ মমতা নাই, সেই জিনিসটাই বুঝানো হচ্ছে। সেই প্রেমময়ের প্রেমের রাজ্যে বাস্তব ভালোবাসাবাসি আছে, সেখানেই যেতে চান কবি। সুতরাং আমাদের প্রথমেই জানতে হবে, বুঝতে হবে সেই ভগবানকে, সেই যে প্রেমময় ভগবান তিনি কে, তার সঙ্গে আমাদের কি সম্পর্ক আছে, সেই জিনিসটাই নিখিল শাস্ত্রে বেদান্তে ঘনিষ্ঠ গীতা ভাগবতে বুঝানো হয়েছে। আমি কে? একজন প্রশ্ন করেছেন, সাধারণ ব্যক্তি তিনি নন, হুসেন শাহ বাদশাহের তিনি মন্ত্রী ছিলেন। তিনি প্রশ্ন করলেন চৈতন্য মহাপ্রভুর কাছে, কে আমি, কেনে মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কইছে হিত হয়। তিনি কি জানতেন না তিনি কে? জানতেন তো, তথাপি আবার প্রশ্ন কেন? জীবাত্মার স্বরূপের পরিচয় সেই জিজ্ঞাসাই তিনি রেখেছেন, সেই প্রশ্নই রেখেছেন তিনি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে। উত্তর কি এসেছে? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ কি? ভগবৎ দাসত্ব, ভগবানের সেবাই
সংসার একমাত্র কৃত্য, এই কথাটাই বোঝানো হয়েছে। সুতরাং সম্পর্কটা এখানে রয়েছে সনাতন ধর্মের কতকগুলো বিধিনিষেধ রয়েছে, সনাতন ধর্মের কতকগুলো নীতি আদর্শ রয়েছে, সেই নীতি আদর্শ গুলোকে যারা মেনে নিচ্ছি আমরা তারা সনাতন ধর্ম অবলম্বী। সনাতন ধর্মের নামে বহু জিনিস চলছে বাজারে যেটার সঙ্গে সনাতন ধর্মের কোন সম্পর্কই নেই। সনাতন ধর্ম কি বলছেন? ভগবানই নিত্য সত্য, শ্রী ভগবানই পরমারাধ্য। কে তিনি? সর্বশক্তিমান। বাজারে দেখুন আজ যত নেগেটিভ আইডিয়া নিয়ে সবাই বসে আছি আমরা, ভগবানকে অস্বীকার করতে গেলে যতগুলো যুক্তি প্রয়োজন আছে আজ সেই জাতীয় যুক্তিগুলো আমরা সবাই রপ্ত করে নিয়েছি, এবং সেইটাই যেন আমাদের খুব বাহাদুরির বিষয় হয়ে পড়েছে বর্তমান সমাজে। প্রথম মুখেই শিখেছি আমরা ভগবান নাই, যদি আছেন তিনি নিরাকার, তিনি নির্বিশেষ, তিনি নির্গুণ, তিনি নিঃশক্তি, এইসব বিশেষণগুলো তার গাড়ি চাপিয়ে দিয়ে বসে আছে। যদি বা মানলাম তথাপি তিনি নন এন্টিটি, তিনি সাংখ্যের পুরুষ, তার কোনো ক্ষমতা নেই, সেইটুকুই বুঝাতে চাচ্ছি, বলতে চাচ্ছি। আমার গার্জিয়ানকে যদি আমি এই কথা বলি, সেসব গার্জিয়ানরা কি সন্তুষ্ট হবেন এ কথায়? কখনোই না। ফলে ভগবান রূপী যে গার্জিয়ান, আমাদের সর্বোপরি গার্জিয়ান, ফুল টাইম গার্জিয়ান, তিনি কি করে খুশি হতে পারেন এমন বিচারে? ভগবানকে যে কোনো ভাবে অস্বীকার করবার মতোই বুদ্ধিবৃত্তি নিয়ে আমরা চলছি বর্তমান। কিন্তু যেখানে বলা হয়েছে ভগবান নির্গুণ, নির্বিশেষ, নিঃশক্তিক, তার তো ব্যাখ্যাও সুন্দর দেওয়া আছে পাশাপাশি, সে ব্যাখ্যাগুলো কিন্তু আমরা নিতে পারছি না। শাস্ত্র সুন্দর সামঞ্জস্য করে সেগুলো বুঝিয়েছেন, আমাদের মাথায় ঢোকে না তখন। ভগবান নিরাকার কেন বললেন? তার প্রাকৃত কোনো আকার নাই, তিনি অপ্রাকৃত আকারবান, সেই জন্য কথাটা বলা হয়েছে। ভগবান নির্গুণ, প্রাকৃত গুণ তার নাই, অপ্রাকৃত গুণবান তিনি, এইরকমই তো ব্যাখ্যা সব শাস্ত্রে দিয়েছেন। নিরাকারত্বের ধারণা আমাদের যাই থাক না কেন, শাস্ত্র বিভিন্নভাবে সেটাকে বুঝিয়েছেন। সেই প্রেমময় ভগবান, তিনি কখনো মৎস্যকূলে আবির্ভূত হচ্ছেন, মৎস্যাবতার ভগবান। সেই প্রেমময় ভগবান কখনো কূর্ণকূলে আবির্ভূত হচ্ছেন, তিনি কখনো বরাহকূলে আবির্ভূত হচ্ছেন, তিনি কখনো নৃসিংহ রূপে আবির্ভূত হচ্ছেন। কবি জয়দেব গোস্বামী শ্রীমদ ভাগবত থেকে যে চব্বিশ অবতার, সেই অদ্ভুত অবতারকে বেছে বেছে তিনি নিয়েছেন, দশাবতার স্তোত্রম লিখলেন তিনি। একটা সুন্দর দার্শনিক বিচার তিনি দেখাতে চেয়েছেন এর ভিতরে, আস্তিক দর্শনের ক্রমোন্নতি পর্যায়ে, ডেভেলপমেন্ট অফ থিজম জিনিসটা বুঝাতে চেয়েছেন। সেই ভগবান প্রথমে অ্যাকোয়াটিক অ্যানিমেল, জলজ প্রাণীর মধ্যে এলেন, তারপরে সেই ভগবান উভয়চর প্রাণী অ্যাম্ফিবিয়াস তার মধ্যে এলেন, তারপরে ভগবান শুধু স্থলচর প্রাণীতে এলেন, বরাহর মূর্তিতে। তারপরে ভগবান অর্ধেক মনুষ্য অর্ধেক পশু সেইভাবে এলেন নৃহরি নৃসিংহ মূর্তিতে। তারপরে তিনি মনুষ্যকারে এলেন, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ পূর্ণ অবয়ব বিশিষ্ট নয়। ঠিক এইভাবে সমস্ত জিনিসটাকে বুঝাতে চেয়েছেন। শাস্ত্র আলোচনা করলে আমরা বিভিন্নভাবে শাস্ত্রের যেসব কথাগুলো রয়েছে সেগুলো বুঝবার অবসর পাই, কিন্তু সে সময় সুযোগ করি। তাকে আমরা জেনে উঠতে পারছি না, বুঝে উঠতে পারছি না, কিন্তু তিনি আমাদের সব খবরই রাখেন। অমাহুর অগ্রং পুরুষং মহান্তম, সেই যে মহান পুরুষ লীলা পুরুষোত্তম ভগবান, তাকে আমি প্রণাম জানাই। বেদে উপনিষদে এইভাবেই তো সেই তত্ত্ব দর্শন ব্যাখ্যা করেছেন। সেইভাবে সব কিছু তাতেই সুবিন্যস্ত এবং মহাপ্রলয়ে তাতেই মহাতত্ত্বকে সবকিছু প্রবিষ্ট। সেই তত্ত্ববস্তু হলেন পরব্রহ্ম ভগবান। ভগবত তত্ত্ব দর্শন ব্যাখ্যা করতে গিয়ে বলছেন সেই ভগবানের তিনটে ধারণা আছে। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বং যজ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতি। ব্রহ্ম পরমাত্মা ভগবান, এই তিনটে শব্দে তাকে ব্যাখ্যা করা হয়েছে। তিনটি ধারণা। ব্রহ্ম কাকে বলছেন? সেই তত্ত্ববস্তুর অসম্যক প্রতীতি তাকে বলে ব্রহ্ম। পরমাত্মা তার অংশ, ভগবান পরিপূর্ণতম অ্যাসপেক্ট, পরিপূর্ণতম বস্তু। অর্থাৎ এখানে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন। ভগবান শব্দ যখন ব্যবহার করা হয়েছে তখন তার পূর্বে আর কোনো বিশেষণ দেওয়া যাচ্ছে না, কোনো উপভগবান মহাভগবান এমন বিশেষণ হয় না। ভগবান শব্দ বলছেন কেন? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশঃস্ত্রিয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্ন্যাং ভগ ইতি মনা। এই পূর্ণ তত্ত্ববস্তু তাকেই বলা হয় ভগবান, তারই ভক্ত। অনুচৈতন্য জীবাত্মা যারা বলছেন আজকাল, ও জীব ব্রহ্ম দুই একই, ভুল থিওরি পরিবেশন করছেন তারা। নাই ওটা কোথাও। জ্ঞান জ্ঞ জ্ঞাতা, উপাস্য উপাসক উপাসনা, ভক্ত ভক্তি ভগবান, এই তিনটে একীভূত হয়ে যায় না কখনো। এর বাস্তব অস্তিত্ব, পৃথক অস্তিত্ব চিরদিন আছে থাকবে, সেই কথাই বলা হয়েছে। মুক্তি পাঁচ রকমের আমরা জানতে পারি শাস্ত্রে। সালোক্য, সারষ্টি, সামীপ্য, সারূপ্য, চার রকম। সাধক সাধিকা সাধনের দ্বারা ভগবানের সমান লোক লাভ করেন, তা নাহলে তার সেবা করা যায় না। সারূপ্য, ভগবানের যেমন রূপ ভক্তর তেমন রূপ লাভ হয়। সৃষ্টি, ভগবানের মতো ঐশ্বর্য তিনি ভক্তকে দিয়ে দেন। সারূপ্য সৃষ্টি, সালক্য সামীপ্য, ভগবানের কাছে না থাকলে তার সেবা হয় না। এই চারটে হচ্ছে বাস্তবের উপায়িত। সাজুজ্য, ভগবানের সঙ্গে মিশে যাওয়া যে বুদ্ধি, আমি ভগবান হয়ে যাব, ভগবান বনে যাব, ভগবানের সিংহাসন দখল করব, এই যে বিচার, এটা হলো অ্যানার্কিজম। এর জন্য সাজা আছে। এটা মুক্তি শব্দ ব্যবহার করলো, এটা একটা পানিশমেন্ট। কিরকম সাজা? ভগবানের হাতে যে পাবসুর দৈত্য দানব, দানবের মৃত্যু হয়, তাদের যেখানে গতি হয় কোথায়? সিদ্ধ লোকস্তু তমসব পারে যা প্রবসন্তি সিদ্ধা ব্রহ্মসুখে মগ্না দৈত্যাশ্চ হরিণা হতা। সেখানে গিয়ে তাদের ইন্টার্ন করে রাখা হয়, নজরবন্দি করে রাখা হয়, ক্লোরোফর্ম করে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে রাখা হয়। এটা তো নিশ্চয়ই ভালো অবস্থা নয়। আমি চিনি হব না চিনি খাব, আমি সেবা সুখ আস্বাদন করব না বুধ হয়ে যাব। ছাত্র বলছেন সেবা সুখ আস্বাদনের বিষয়, তাতেই বৈচিত্র্য আছে, তাতেই বৈশিষ্ট্য আছে। তাই জীবাত্মা ভগবানের সেবা করে আনন্দ লাভ করে। যদি প্রশ্ন হয় আমরা জীবাত্মা অনন্ত বিশ্বে আমরা কেন বেঁচে থাকতে চাই, শাস্ত্র উত্তর দিচ্ছেন অমৃতস্য পুত্রা। আবার উত্তর দিচ্ছেন সেই ভগবান অখিল রসামৃত মূর্তি, রসম যে বায়াঙ্গলব ধানন্দী ভবতি। আমরা মরতে চাই না, কেন? আমাদের মৃত্যু নাই, অজর অমর, সেই জন্যই মৃত্যু ইচ্ছা নাই আমাদের, কেউই মরতে চাই না। যদি কখনো কেউ মৃত্যুবরণ করতে চাইছি, ওটা একটা লোভ দেখানো বা সাংসারিক ক্লেশে পড়ে ওই ভাবটা ব্যক্ত করি মাত্র, কিন্তু মৃত্যুর ইচ্ছা নাই। কবি বলছেন অনেক জায়গায়, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। আবার বলছেন মরণ রে তুমোর শ্যাম সমান। সব কথাগুলোকে ক্লারিফাই করেছেন শাস্ত্রে। জীবাত্মা মরতে চাচ্ছেন না কেন? যেহেতু তিনি অমৃতের সন্তান, মৃত্যু তার নাই। তাহলে মৃত্যু কার হয়, জন্ম কার হয়? শাস্ত্র তাই বললেন, সনাতন শাস্ত্রে বলছেন দেহেরই জন্ম হয়, দেহেরই মৃত্যু হয়। জীবাত্মা যখন শরীরে প্রবেশ করেন কোন শরীরে, তখন বলি আমরা জন্ম। জীবাত্মা যখন কোন দেহাধার থেকে নিষ্ক্রান্ত হন, উৎক্রান্ত হন, তখন আমরা বলি মৃত্যু। সুতরাং জীবাত্মার জন্ম মৃত্যু হয় না, জড় দেহেরই উৎপত্তি এবং বিনাশ হয়, জন্ম এবং মৃত্যু হয়। সেই কথাই সনাতন শাস্ত্র বুঝাচ্ছেন। শাস্ত্র আলোচনা করলে দেখতে পাচ্ছি আমরা সেই ভগবান তিনি সর্বেশ্বরেশ্বর, তিনি সর্বশক্তিমান, তিনি অখিল রসামৃত মূর্তি। ভক্ত জীবাত্মা তার সাধনার দ্বারাই ভগবানকে লাভ করেন, সেই প্রেমময় ভগবানকে। জীবাত্মা দু রকম, বদ্ধ এবং মুক্ত। রুচি পরীক্ষার সময় যখন আদি সৃষ্টিতে জীবাত্মার সৃষ্টি হয়েছিল, সেই সময় রুচি পরীক্ষা হয়েছিল। যেমন শিশুর যেমন অন্নপ্রাশন হয় এবং নামকরণ আদি হয়, তখন রুচি পরীক্ষা হয়, তদ্রূপ জীবাত্মারও রুচি পরীক্ষার সময়ে যারা পাশ করেছেন, উত্তীর্ণ হয়েছেন, তারা চিরদিন ভগবানের কাছে থেকেই নিত্যকাল তারা সেবা সুখ সুখানন্দ ভোগ করছেন। আর বদ্ধজীব যারা, আমরা যারা সব ফেল করেছি পরীক্ষায়, অনুত্তীর্ণ ব্যক্তি, তারাই এই মায়ার কারাগারে এসে হাজির হয়েছি। এইখানে এসে অহং মম বুদ্ধি নিয়ে এইখানেই ঝগড়া বাগ বিতণ্ডা করছি। সেই যে বদ্ধজীব কিসের দ্বারা পুনরায় আবার ভগবানের কাছে পৌঁছতে পারেন, সেই কথাই গীতা ভগবতে উপদিষ্ট হয়েছে। কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যাবে আমার কাছে? নতত ভাষায়তে সূর্য ন শশঙ্ক ন পাবক যদ্গত্ব নিবর্তন্তে তদ্ধাম পরম মম। আমার কাছে গেলে তোমাকে আর এখানে ফিরে আসতে হবে না, এই দেবী ধামে চতুর্দশ ব্রহ্মাণ্ডে আর তোমায় ফিরে আসতে হবে না, আমার ধাম সেই রকম। তো সাধন ভজনের তো কিছু ক্লেশ আছে, করলে কৃষ্ট পায় কথাটা আছে, সাধনের কিছু ক্লেশ আছে, ত্যাগ শিখরের কিছু প্রয়োজন আছে সাধন ভজন করতে গেলে। শাস্ত্র বলছেন ধর্ম জগতে প্রবেশের প্রথম দ্বার হচ্ছে আহার শুদ্ধি। আহার শুদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ ধ্রুব স্মৃতি স্মৃতির লম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমোক্ষ। আহার শুদ্ধিকে আমরা বুঝি না, অথচ আহার শুদ্ধি হল ধর্ম জগতে প্রবেশের প্রথম অধিকার। সাত্বিক আহার বিহার যার অপর নাম, গীতা ভগবতে পরিষ্কার ভাবে জিনিসগুলো বুঝানো হয়েছে। গত যাবং জাতর রসম পুতি পর্যুষিতং চযত উৎকৃষ্টমপি চামেদ্যম ভোজনম তমসপ্রিয়ম, জিনিসগুলো বুঝানো হয়েছে, কিন্তু ওটা ঠিক আমরা মানতে চাই না। ঋষিগণ কিছু ভুল করেননি, শাস্ত্রে বিধি ব্যবস্থা ঠিকই দেওয়া আছে, আমরা ঠিক বুঝি না। প্রাকৃত নীতি আর ক্ষত্রিয় সন্নীতি অনেক তফাৎ। সাধারণ নীতি আর ক্ষত্রিয় সন্নীতি, সাধারণ নীতিতে অর্জুনকে কৃষ্ণ বুঝাতে চাইলেন গীতায়, অর্জুন তোমার সামনে কৌরবরা বসে আছেন, এই কৌরবদের তুমি বধ করো, এরা আততায়ী। আততায়ীর সংজ্ঞা নিরূপণ করেছেন সেখানে, অগ্নিদোগরদশ্চৈব শস্ত্র পানির ধনাপ ক্ষেত্র দ্বারাপহারী চ সড়েতে আততায়ী ন, এরা আততায়ী, এদের বধ করো, এদের বধ করলে কোনো পাপ হবে না। অর্জুন কৌরবদের উপরে বাণ প্রয়োগ করতে পারেন নাই, কারণ তিনি বললেন আমার সব শালা সম্বন্ধী সব বসে আছেন, গুরুজন বসে আছেন, আমি এদের বধ করতে পারি না। কৃষ্ণ তারপরে বলছেন দেখো আমি তোমাকে প্রাকৃত সাধারণ নীতির কথা বলেছি, এখন শোন অর্থশাস্ত্রু বলবৎকরম ধর্মশাস্ত্রম, কৌটিল্য চাণক্যের যে অর্থশাস্ত্র তার থেকে অনেক উপরের কথা হলো ধর্মশাস্ত্রের কথা। সেই ধর্মশাস্ত্রে আমি বলে রেখেছি মা হিংসা সর্বাণী ভূতানি, হিংসা করো না। আমার দুটো কথাই একই সঙ্গে তুমি পালন করো, এই কৌরবদের বধ করো, তোমার কোনো পাপ হবে না। আবার আমি বলছি এদের বধ করতে পারো না তুমি, এই দুটো বাক্য একসঙ্গে পালন করতে হবে। পারেননি অর্জুন, কেন? অর্জুন সেখানে ভান করছেন আমি কিছু জানি না বুঝি না, প্রভু আমায় বুঝিয়ে দাও জানিয়ে দাও, এই প্রশ্নই হয়েছে সেখানে। প্রশ্ন করলেই তো উত্তর পাওয়া যায় না, প্রশ্নকারী যিনি তারও কিছু অধিকার থাকা প্রয়োজন, সেই অধিকারের কথাই গীতায় বলছেন। হে অর্জুন, যদি তোমাকে প্রশ্নের উত্তর নিতে হয় তাহলে আগে তোমার কিছু অধিকার আছে কিনা আগে তোমার দেখা প্রয়োজন। কি অধিকার? তদ্বিদ্ধি প্রলিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপবেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনা। তত্ত্বদর্শী সদ্গুরু তিনি দেখবেন প্রশ্নকর্তা যিনি, শিষ্য যিনি, তার এটা শুনবার অধিকার আছে কিনা, এ প্রশ্ন করবার অধিকার আছে কিনা। কি কি? প্রণিপাত, আমি কিছু জানি না বুঝি না, দয়া করে আমায় বলুন, এই ভাবটি চাই। দ্বিতীয় পরিপ্রশ্ন, আমি জানব শিখব বুঝব এই জন্য প্রশ্ন। আর তৃতীয় অধিকার সার্ভিং টেম্পারামেন্ট, সেবাবৃত্তি, এই তিনটে থাকলে পরে তবে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তা নাহলে উত্তর আসে না। সাধন ভজনের ক্ষেত্র হচ্ছে এইটা, শাস্ত্রে যত কিছু বলা আছে সব বিধিনিষেধ, তার ভিতরে বিধিনিষেধের মধ্যে যতগুলো কথা আছে দুঃসঙ্গ বর্জন আর সাধুসঙ্গ গ্রহণ, এই দুটোকে পাশাপাশি রেখে নিতে হবে। দুঃসঙ্গ কি? যদি আমি না বুঝি তাহলে দুঃসঙ্গ ত্যাগ করা হয় না। আবার সৎসঙ্গ কি? যদি না বুঝি তাহলে সৎসঙ্গ আমি গ্রহণ করতে পারি না। সনাতন শাস্ত্র এই দুটোকে পাশাপাশি রেখে নিতে হবে। দুঃসঙ্গ কি যদি আমি না বুঝি তাহলে দুঃসঙ্গ ত্যাগ করা হয় না, আবার সৎসঙ্গ কি যদি না বুঝি তাহলে সৎসঙ্গ আমি গ্রহণ করতে পারি না। সনাতন শাস্ত্রে খুব সুন্দরভাবে জিনিসগুলো বোঝানো হয়েছে। আজকাল আমরা দেখতে পাচ্ছি আস্তিক এবং নাস্তিক এই দুই প্রকার ব্যক্তিরই সমান সম্মান সমাজে দেখা যাচ্ছে। আমরা অন্তত অনেকেই মনে করছি যে এই দুই দলের বোধহয় সমান সম্মান, কিন্তু তা নয়। স্বয়ং ভগবত বাক্য গীতায় দেখছি আমরা, সেখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন বহু রকমের নাস্তিক এই জগতে আছে জানো, এই নাস্তিকরাই হলো আসুরী ভাবাপন্ন, আর যারা আস্তিক তারা হলেন দৈবী ভাবাপন্ন। ভগবত বাক্যেই প্রমাণিত, দুর্ভূত স্বর্গ লোকেস্মিন দৈব আসুর এব চ বিষ্ণু ভক্ত ভাবে দৈব আসুর তাতে বিপর্যয়। তাহলে তো দুটো পৃথক জিনিস। নাস্তিক যারা তাদের বলছেন তারা কাকো মানছে না, কাকই আমল দিচ্ছে না, সুতরাং নিজেকেও মানে না সে। আস্তিক যারা তারা তো সবই মানছেন, সকলকেই সম্মান দিচ্ছেন, প্রত্যেকের প্রতি যতটুকু শ্রদ্ধা রাখা দরকার সেটা তারা স্বীকার করছেন। সেই বিধি ব্যবস্থা তার ভিতরে বিচারের মধ্যে রয়েছে। সুতরাং আমরা কতটুকু মানবো আর কতটুকু মানবো না সেটা তো সনাতন শাস্ত্রেই বিবৃত হয়েছে, আমরা তো সেখান থেকেই সেটা শিখব। নাস্তিকের বহু তালিকা দিয়ে গেছেন কৃষ্ণ, অসত্যম প্রতিষ্ঠান্তে জগদাহুর অনিশ্বরম ব্রহ্ম সত্য জগন মিথ্যা, একদল বলছেন, প্রতিবাদী বলছেন তোমার ব্রহ্ম যদি সত্য হয় তাহলে জগৎ সত্য, জগৎ ক্ষয়িষ্ণু ধ্বংসশীল হতে পারে কিন্তু চোখের সামনে যে জিনিসটা আমরা দেখছি এটাকে অস্বীকার করা যায় না। জগদাহুর অনিশ্বরম, আর এক দল বলছেন ভগবান টগবান কেউ নাই, ঈশ্বর বিশ্ব স্রষ্টা কেউ নাই এই বিশ্বের, আর এক দল বলছেন অপরস্পর সম্ভূতম, অ্যাটমস মলিকিউলস থিওরি এনেছেন এখানে কণাদের বৈশেষিক দর্শন, বলছেন কি অনুপরমাণু সংঘাতে এই বিশ্বের সৃষ্টি হয়েছে, আর এক নাস্তিক বলছেন কি হ্যাঁ ভগবান বলে একজনকে মেনে নিতে পারি তবে তিনি আমাদের কল্যাণের জন্য আমাদের সৃষ্টি করেননি, জগৎ সৃষ্টি করেননি, তিনি তার কামনা বাসনা চরিতার্থ করেছেন। ঠিক এই জাতীয় নাস্তিকের দল আজ জগৎ ছেয়ে গেছে, এরাই আজ সমাজের প্রতিস্তরে বসে আছেন। নাস্তিকতা তাই আমাদের একমাত্র লভ্য হচ্ছে সমাজে। আস্তিক্য ভাব নাই কেন যদি প্রশ্ন করেন আপনারা আমার কাছে, আমি যতটুকু জেনেছি বুঝেছি শুনেছি আমি বলতে পারি যে নিরীশ্বর শিক্ষা থেকেই আজ এই নাস্তিকতা এসেছে সমাজ, নিরীশ্বর শিক্ষাই এই নাস্তিকতার জন্য দায়ী সমাজে। আশ্চর্য লাগে, যারা কাকই মানছেন না তারা বলছেন আমাদের মানো, শুনলে হাসিও লাগে। শাস্ত্র যুক্তি দিয়ে বুঝাচ্ছেন বেদা প্রমাণম স্মৃতয় প্রমাণম ধর্মার্থ যুক্ত বচনং প্রমাণম এতত প্রমাণং নভবেত প্রমাণম কস্তস্য কুরুজাত বচনং প্রমাণম, বেদ প্রমাণ স্মৃতিশাস্ত্র প্রমাণ ধর্মার্থ যুক্ত বাক্য প্রমাণ, এই প্রমাণকে যারা প্রমাণ বলে মানে না তাদের কে কে স্বীকার করে, কে মানে তাদের? শাস্ত্র তো এইভাবেই যুক্তি দিয়ে বুঝিয়েছেন জিনিসটা। সুতরাং সেই প্রেমময় ভগবানের অস্তিত্ব সর্বকাল স্বীকৃত, নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য। সুতরাং ভগবান সত্য, ভক্তি সত্য, ভক্ত সত্য, সেই কথাই সনাতন ধর্মের মূল প্রিন্সিপাল মূল থিওরি। সেটা সেই প্রেমময় ভগবানকে পাওয়া যাবে কি করে? ভক্তির দ্বারা সাধনাং শুদ্ধ ভক্তিম। এবং প্রাপ্তব্য বিষয় কি? ভগবত প্রেম প্রীতি, সেই কথাই সনাতন শাস্ত্রে বিবৃত হয়েছে। যখন আমাদের প্রত্যেকের ধর্ম এক হবে তখনই একটা মিলন আসতে পারে। তার আগে মিলন কি করে হবে? বিশ্বভ্রাতৃত্ব বিশ্ব মিলনটা সম্ভবপর কি করে? আমরা প্রত্যেকেই পৃথক পৃথক ভাবে নিজেদের ধর্ম স্বীকার করে নিচ্ছি। কেউ দেহধর্মী, কেউ মনধর্মী, কেউ বা আত্মধর্মী। তো মিলনটা কি করে হবে? সকলেরই যদি আত্মধর্মই কাম্য হয়, আত্মধর্ম অভ্যাসযোগ যদি কাম্য হয়, তবে তো মিলন হবে। বিভিন্ন চিন্তা নিয়ে তো বসে আছি, এমন চিন্তা ডায়ামেট্রিক্যালি অপোজিট, সম্পূর্ণ বিরুদ্ধ উল্টো, কি করে সেখানে মিলন হবে? সুতরাং বিভিন্ন রকম ধরনের চিন্তার পুটলি কোলে নিয়ে বসে যদি আমরা সাম্যবাদের কথা বলি, সাম্যবাদ কখনই ফলপ্রসূ হবে না। শাস্ত্র বলছেন যে একই রকম ধরনের আত্মকল্যাণ চিন্তা পর হতে হবে, তবেই সেখানে মিলনটা সম্ভব হতে পারে, তা না হলে ওটা বৃথা। কিরকম? রাজনৈতিক ক্ষেত্রেতে ধার করা হয়েছে তিনটে শব্দ, শাস্ত্রের শব্দ, শাস্ত্রের শব্দ রাজনৈতিক ক্ষেত্রে ধার করা হয়েছে, ইকুয়ালিটি লিবার্টি ফ্রেটার্নিটি, সাম্য স্বাধীনতা মৈত্রী। এই তিনটে শব্দ রাজনীতির কথা নয়, ধর্মশাস্ত্রের কথা, ঋষিগণের সুচিন্তিত অভিমত। তারা সারা জীবনে যেটা অভ্যাস করেছেন সেই অভ্যাসেতেই এই জিনিসগুলো ধ্যান ধারণা করে তারা এটা জানিয়েছে। সুতরাং সেখানে সাম্যবাদ কি করে আসতে পারে? কোথায় আছে সেখানে কোএক্সিস্টেন্স, কোথায় আছে সেখানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন? কিন্তু সম্ভব না। কেন? পৃথক পৃথক স্বার্থ রয়েছে তো সেখানে। সকলের স্বার্থ যখন এক হবে তখনই সাম্যবাদ প্রতিষ্ঠিত হতে পারে। তাই ভাগবত বলেছেন, নতে বিদু স্বার্থ হতে নিহি বিষ্ণু দুরাশয়া যে বহিরর্থ মানিন। দুরাশয়া, যাদের আশয়টা উল্টো পাল্টা, তারা কি করে সব মিলাবেন? স্বার্থপতি হচ্ছেন ভগবান বিষ্ণু। স্বার্থ সমানে সেখানে আত্মা, আত্মার কল্যাণ চিন্তা। আমরা সমস্ত বিশ্ববাসী, সমগ্র বিশ্ববাসী যদি আত্মার কল্যাণ চিন্তা পর হই, তাহলে সেখানে সাম্য স্বাধীনতা মৈত্রী সেখানে সফল, তা নাহলে তো হচ্ছে না। চৈতন্য মহাপ্রভু সেই সাম্যবাদের কথা বলে গেছেন। চৈতন্য মহাপ্রভুই প্রথম মিথ্যার বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। কাজী দলন করেছেন তিনি। শিক্ষা কি সেখানে? কাজী বিচারক তিনি, গভর্নর তিনি, তার কাছে হাজার হাজার সমস্ত সব শিষ্যবর্গকে নিয়ে সেখানে তিনি নাম সংকীর্তন করে সেখানে হাজির হলেন। শিক্ষাটা কি ছিল সেখানে? চৈতন্য মহাপ্রভুর শিক্ষার কণা মাত্র গ্রহণ করে মহাত্মা গান্ধীজি তিনি এই নন ভায়োলেন্স, নন কোঅপারেশন মুভমেন্ট চালিয়েছেন। এটা বহু সুচিন্তিত অভিমত। আজ বিশ্বের চিন্তাশীল মনীষী যারা আছেন তাদের অভিমত এটা। সুতরাং সেই প্রেমময় ভগবান জগতের অশেষ কল্যাণ চিন্তা সবসময় করছেন, করবেন, করেছেন। আমরা সেই যে ভগবত তত্ত্ব, তার যে উপদেশ নির্দেশ, সেইটাই আমরা জীবনে পালন করবার জন্য প্রস্তুত থাকব। সনাতন ধর্ম গুরুনিষ্ঠ ধর্ম, একটা একটা বিশেষ কথা। গুরুনিষ্ঠ ধর্ম কেন না, এটা জানতে গেলে, বুঝতে গেলে সাহায্যের কিছু প্রয়োজন আছে আমার। আমি একাকি বুঝতে পারি না, আমি নিজে বই পড়ে বুঝতে পারি না, শিক্ষক সেখানে প্রয়োজন আছেন। তাই সেই স্পিরিচুয়াল গাইড না হলে আমার এই সাধন ভজন হয় না। যিনি আমাকে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন, দেবেন, তাই সনাতন ধর্ম গুরুনিষ্ঠ ধর্ম। আবার বলছেন, সনাতন ধর্ম বেদনিষ্ঠ ধর্ম। যারা আমরা বেদকে প্রমাণ বলে মেনে নিয়েছি তারাই হলাম সনাতন ধর্মাবলম্বী। বেদ কি বলছেন? ভগবানের নিত্য সত্তা, জীবাত্মার নিত্য সত্তা। শাস্ত্র কি বলছেন? ইহলোক পরলোক আছে। বহু ব্যক্তির মুখে আজকাল বলতে শুনি আমরা, তারা বলেন, আরে স্বর্গ নরক টরক কিছু নাই, সব তো ইহ যখন আছে তখন পরটাকে অস্বীকার করবার কি কারণ আছে? এ জগতে যদি ছেলে মেয়েরা ভালো লেখাপড়া করে তারা পুরস্কার পায়, আবার যদি কেউ অন্যায় করে তাকে সাজা দেওয়া হয়। পারমার্থিক ক্ষেত্রেও ওই রকম ধরনের পুরস্কার তিরস্কারের ব্যবস্থা আছে, তাকেই বলে স্বর্গ নরক। এটাকে অবিশ্বাস করবার কি কারণ হচ্ছে? অবিশ্বাস করবার তো কোনো কারণ নাই, যুক্তি যেখানে আছে সেখানে অবিশ্বাসের কোনো কথা আসে না। সনাতন ধর্ম বলছেন পুনর্জন্মবাদ। আজ অনেকের মুখে আমরা শুনতে পাই ওই মুজলে আঁকি সবই ফাঁকি, নাস্তিক চার্বাকের কথা, ঋণং কৃত্বাকৃতং জীবেত যাবৎ জীবেত সুখং জীবেত ভস্মীভূত দেহস্য পুনরাগমনং কৃতঃ। মিথ্যা কথা, বাজে কথা। সনাতন ধর্মের পুনর্জন্মবাদ যে স্বীকৃত হয়েছে, অন্যান্য ধর্মেতেও এটা স্বীকৃত ছিল না, আজ বিশ্বে এ নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। সমগ্র পৃথিবীতে আজ এই নিয়ে রিসার্চ হচ্ছে। এক দেশে জন্মগ্রহণ করেছে সেই ছেলেটা, বাচ্চাটা বা মেয়েটা, সে বলছে আমি অমুক দেশে জন্মগ্রহণ করেছিলাম, অমুকের ঘরে। খোঁজ খবর নিয়ে জানা যাচ্ছে হ্যাঁ ঘটনা ঠিক। একে বলে পুনর্জন্মবাদ। স্বয়ং ভগবান বলে রেখেছেন গীতায়, অর্জুনকে বলছেন এই পুনর্জন্মবাদের কথা। অর্জুনকে বললেন কি কৃষ্ণ, হে অর্জুন, আমি তোমাকে সনাতন ধর্ম উপদেশ করছি, এতে তোমার কোনো প্রত্যয় নাই, লোকসান নাই, এতে তোমার সবটাই লাভ আছে। তুমি যতটুকু অনুশীলন করবে ততটুকুই অনুশীলন করো, অনুশীলন করতে করতে যদি তোমার মৃত্যু হয় তোমার কোনো লোকসান নাই। কেন? তুমি যেটুকু করেছ সেইটুকুই তোমার ফিক্সড ডিপোজিট। এই কথাই বোঝানো হয়েছে, নেহাভি ক্রমনাশস্তি প্রত্যবায়ো না বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। এই সনাতন ধর্মের তুমি অল্প মাত্র যদি তুমি যাজন করো তাহলে তোমার মহান ভয় থেকে তুমি ত্রাণ লাভ করবে, ভয়ের তোমার কোনো কথা নাই। যতটুকু সাধন ভজন করতে করতে তোমার মৃত্যু হয়েছে তার পরবর্তী জীবন তোমার তারপর থেকে আরম্ভ হচ্ছে। আমারই ব্যবস্থা, সুচিনাং শ্রীমতাঙ্গে যোগভ্রষ্ট বিজায়তে। আবার ভক্তের ঘরে গিয়ে তাকে জন্ম দিয়ে দিচ্ছেন ভগবান। পুনর্জন্মবাদের স্বীকৃতি শাস্ত্রে বহু জায়গায় রয়েছে, একে অস্বীকার করবার কোনো কারণ নাই। স্বর্গ নরক কর্ম কর্মফল পাপ পুণ্য ইত্যাদি কথাগুলো রয়েছে। আজ আমরা যারাই ধার্মিক সবাইয়ের ভিতরে একটা চিন্তা আছে কি আমরা স্বর্গে যাব। এই কিছু পুণ্য করো কিছু পুণ্য করো স্বর্গে যাবে, এরপরে আর কোনো কথা জানা নাই তাদের বা শেখাও নেই। ভূর ভুবৎস্বর, এটা ভূলোক, এরপরে যে ভূবলোক সেটা হলো পিতৃলোক, তারপরে থার্ড ডাইমেনশনে হচ্ছে স্বর্লোক স্বর্গ, তারপরেও তো আরো চারটে লোক আছে। পূর্ববর্ষর মহাজন তপসত্য, জানা নাই আমাদের। তারপরে বিরজা, তারপরে সিদ্ধলোক, তারপরে বৈকুণ্ঠ ধাম। এই বৈকুণ্ঠর কথা আমরা জানি না বুঝি না, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। সেই লোক হল ভগবত ধাম বৈকুণ্ঠ লোক। যদ্গত্বানা নিবর্তন্তে তদ্ধাম পরমঙ্গমম। কৃষ্ণ বলছেন অর্জুনকে, অর্জুন তুমি সেখানে যাবে, সেখানে গেলে তোমার আর পুনরাবর্তন হবে না। সাধন ভজনের মূল মুখ্য বিষয়বস্তু কি আমাকে সংক্ষেপে আমি সামান্য ভাবে আলোচনা করছি। অন্যান্য যুগে যাগ যজ্ঞা তপস্যা বিভিন্ন রকম ধরনের সাধন ভজনের পদ্ধতি ছিল। সত্য যুগের লোক হাজার হাজার বছর তাদের পরমায়ু ছিল, তারা তপস্যা করে ভগবানকে লাভ করেছেন। ত্রেতা যুগের লোক যাগ যজ্ঞ করে ভগবানকে লাভ করেছেন। দ্বাপর যুগের লোক বিশেষ করে পূজা অর্চনার দ্বারা ভগবানকে লাভ করেছেন। কিন্তু কলিজীব আমরা অল্পায়ু অন্নগত প্রাণ, আমাদের ধৈর্য উৎসাহ নাই, অতি অল্পেতেই কাতর হয়ে পড়ছি। তাই শাস্ত্রে সহস্রল ব্যবস্থা দিয়েছেন, কৃতে যধ্যায়ত বিষ্ণুম ত্রেতায়াং যজতো মুখৈ দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তৎপরি কীর্তনাৎ। পরিকীর্তনের কথা বলেছেন। ভগবানকে আরাধনা করতে গেলে যে মিনস উপায়গুলো রয়েছে তার নাম দিয়েছেন ভক্তাঙ্গ, ভক্তির অঙ্গ। কত রকম? চৌষট্টি রকম। চৌষট্টি রকমে ভগবানকে ভালোবাসা যায়, সাধন ভজন করা যায়। শুনলে আমাদের তো ভয় হয়, এত রকম কি করে সম্ভব? শাস্ত্র ওকে কমিয়ে দিয়েছে, মিনিমাইজ করে নয় রকম বললেন। শ্রবণং কীর্তনং বিষ্ণুস্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সূক্ষ্ম আত্মনিবেদনম, এই নয় রকম বললেন। নয় রকম ব্যবস্থা পাওয়ার পর